الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين ناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام محترم بھائیو دوستو اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی اللہ پاک آمدر کے سست و بھبے اللہ پاکر گھر مسجد مدے اشار ایبان بشار تو پھر دیسن اے جنہ شکلی اللہ پاکر شکر ادائی گریہ الحمدللہ امدر عید الاضحا مسلمان دے دو جائید ایک تہول عید الفطر اور ایک تہول عید কটা ঈদ হলো দুইটা আর এই দুইটা ঈদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আর ইসলাম শরীয়তের সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে পরবর্তীতে কোন ব্যক্তি যদি কোন জিনিসকে আবিষ্কার করে যে এটা অনেক ভালো কাজ কিন্তু সেই ভালো কাজটা রাসূল কি করেন নাই বলেন নাই এর নাম বিদআত এর নাম এই জন্য একটা হলো সুন্নত একটা হলো বেদাত উপস্থিত করবেন না একটা হলো আর একটা হলো বেদাত তো সুন্নত হলো তাহদি ইলাল ইতাআ সুন্নতে মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ বলে এর নাম হলো সুন্নত আল্লাহ এবং আল্লাহ রসুলের পথের নির্দেশনা যেই তরিকায় দেয় ওটার নাম কি সুন্নাত আর ওয়াইন্নাল বিদআতা আর বিদআত যেটা এই বিদআতটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সুন্নাত মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর বিদআত মানুষকে আর বিদআতের সংক্ষিপ্তভাবে যেটা মনে রাখবেন আল্লাহ রাসূল সাহাবা কেরাম যেটা বলেন নাই করেন নাই এমন কাজকে দিন মনে করে করা এইটুকু যদি মনে না রাখেন তাহলে আপনারা আবার চক করে ফেলে দেবে কাজে ফেলেন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গাড়ি ছিল হুজুর গাড়িতে চলে রাসূলের গাড়ি ছিল হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হজে ফেলে গেছেন যাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটে গেছেন তুমি হাইটে যাও পাকা অনেক পাকা কারণ এই হালুয়া পুরি ছাড়তে জিলাপি গরম গরম জিলাপি ছাড়তে অনেক কষ্ট লাগে রে বাবা কারণ এইগুলো বন্ধ করে দিলে এই সব কি হয়ে যাবে দান্দা পানি বন্ধ হয়ে যাবে এই জন্য শরীয়তের দ্বারা মতলব না তাদের মতলব হলো যে ওই মতলব দিয়ে ওই বলেন না যে আগে শুনছে যে কোরবানির সময় কল্লাটা দিতে হবে কারে যে জব করবে কুল্লা জিতারে এই জন্য মোল্লার ঘরে আগের জামানায় অনেক কল্লা জমা হয়ে যাইত কোরবানির কল্লা বুঝে আসছে না তারপরে বলছে মোল্লাজি সব কল্লা তুমি খাবা কয় বেটা কোরআনে কারিমে তো রানের কথাও আসছে রানটা তো ওদের জন্য ছেড়ে দিয়েছি কল্লাটা খালি আমার বল রান আলা কুলুবিহিম দেখছে এখানে রানের কথাও কি আসছে আমি রানটা না নিয়ে রান নিলে তো ওদের জন্য কষ্ট হবে এই জন্য রান তোরা খা আর কল্লা আমার দে বুঝে আসছে না এখন কিছু মোল্লা আছে বিশ্বের ভিতরে মানে কল্লা খাওয়া মোল্লা বুঝছেন কি খাওয়া মোল্লা কল্লা খাওয়া মোল্লা তারা যদি সঠিক মাসালা বলে কল্লা পায় না এই জন্য তারা মাসালা কি করে দেয় ঘুরে দেয় এই সব ময়দানে ঘুরে ঘুরি লোক আছে আমাদের হুজুরদের ভিতরে আরো বেশি সেই জন্য মেহরবানি করে ভালো করে মনে রাখবেন যে এমন কোন কাজ যেই কাজ রসুল বা সাহাবায়ে কেরাম করেন নাই এমন কোন কাজকে কোন ব্যক্তি যদি করে আর কি মনে করে করে, দিন মনে করে করে, সওয়াবের কাজ মনে করে করে, এর নামে বিদাত। যদি কথাটা আমাদের গাড়িতে বসি মনে করি যে কথাটা দামি গাড়িতে বসলে 100 নাকি, একটু কম দামে বসে 90 নাকি, তার থেকে কম দামে বসে 50 নাকি, এরকম বলি আমরা। আর রিক্সায় গেলে কোনো কি নাই নাকি নাই, এরকম বলি। তারা তো এর সাথে নেকির সম্পর্ক নাই। প্লেনে যদি হজ করতে যায়, এই যে কত মর্তমানে শুরু করছে পায়দল যাওয়া, ঠিক আছে তার শক্তি আছে গেল ভাই, কিন্তু পায়দল না যায় প্লেনের টিকিট। প্লেনের ভিতরে আবার বিভিন্ন ধরনের প্লেন আছে, এই প্লেনের ফেয়ার বেশি, এটার ফেয়ার কম, বেশিতে গেলে বেশি সব, কমটা গেলে কম সব, এরকম হুজুরে আজ পর্যন্ত বলছে। তার অর্থ এইগুলোকে মানুষ করে জমানার পরিবর্তনের কারণে জিনিসের ভিতরে চেঞ্জ আসতে পারে, কিন্তু দিনের ভিতর কি আসবে না। এই জমানার পরিবর্তনের কারণে অন্যান্য জিনিস সব কিছুর ভিতর পরিবর্তন আসতে পারে, কিন্তু দিনের মধ্যে চেঞ্জ আসবে না। কারণ অন্যান্য জিনিস আবিষ্কারক নবী রসুল না, অন্যান্য জিনিস আবিষ্কারক প্লেন বানাইছে নবী, গাড়ি বানাইছে কোন রসুল, নবী রসুল না। কিন্তু দিনের বুঝানোর জন্য আল্লাহ যাদেরকে পাঠাইছেন তাদের নাম নবী এবং রসুল, অর্থাৎ দিনের সম্পর্ক নবী এবং রসুলের সাথে হবে। কথাটা কি বুঝছেন? পীরের সাথে হবে না, অনেক মনে করে পীরের সাথে হবে না, যারা মনে করে পীরের সাথে বা আমিরের সাথে দিনের সম্পর্ক, তারা গুমরা, পথভ্রষ্ট, তারা দিনকে ছেড়ে দিছে। পীরও পীর হবে যখন কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলবে, কোরআন অ্যান্ড সুন্নাত এই দুটা অনুযায়ী চললে তখন পীর কি হবে, আমির কি হবে, আমির হবে। যদি কোরআন হাদিস অনুযায়ী না হয় তো ওই পীরের নাম বেদাতি পীর, কি নাম, ওই আমিরের নাম বেদাতি আমির, গোবরা আমির। কথা কি বলছেন? পারা যাবে না ইনশাআল্লাহ। তো দিনের পরিচয়টা মনে থাকবে না, যে আল্লাহ রসুল, আল্লাহ কোরআনে বলছেন অথবা রসুল বলছেন বা সাহাবা কেরাম করছেন। কারণ সাহাবা কেরাম কোন কাজ রসুলের নির্দেশের বাহিরে কি করেন নাই। এই জন্য সাহাবা কেরাম হল আমাদের জন্য মেয়ারে হক, যে ভাই আমরা তো রসুল না, তোমরা উম্মত তো, আর আবু বকর কি উম্মত, তো আবু বকর যখন পারছে তুমিও পারবা। কথা কি বুঝছেন? এই জন্য আমরা সাহাবা কেরামকে সাথে রাখি, যে আল্লাহ রসুল করছেন অথবা সাহাবা কেরাম করছে তারা। আর আমাদের এটা ইয়াকিন এবং বিশ্বাস যে সাহাবা কেরাম কোন কাজ নিজের ইচ্ছায় করেন নাই, বরং রসুলের থেকে পারমিশন নিয়ে করছেন। অর্থাৎ যেটা রসুলের পারমিশনকৃত সেটা রসুলই বললেন। কে বললেন? এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো। কথা বুঝছেন? পীরের ইতাআত করো আছে রে বাবা, এই জন্য পীরের ইতাআত করো নাই। পীর সাহেবের ওই কথা মানবেন যেই কথা কোরআন এবং সুন্নাহ বলে, কোরআন এবং সুন্নাহ যেই কথা বলে না, ওই কথা যদি পীর সাহেব বলে বা করে তাহলে ওই পীর সাহেব রিজেক্ট, তাই মানা যাবে না। কথা বুঝছেন? না তো আমি কি জন্য বললাম ভাই, ঈদ কটা, কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। করছেন কয়টা সাহাবা করছেন কয়টা? এখন এই জায়গায় জায়গায় লেখা দেখবেন যে 360 দিন ঈদ, ওই যে একটা পয়দা হয়েছে ওখানে দিল্লুর রহমান আলেম না, যে আমাদের এখানে উস্তাদ ছিলেন হযরত ফরুকুলউদ্দিন সাহেব, তার জামাই, বুঝে আসছে? ওই দেখবেন বিভিন্ন জায়গায় সুন্নতের গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে, মাথায় পাগড়ি, এ উপর থেকে নিচ পর্যন্ত কাপড় পরা, কাপড় সেলানো কাপড় পরে না, রসুল সেলানো কাপড় পরে না। তাদের ঘরের ভিতরে যায় দেখবেন বিল্ডিংয়ে থাকে, এসিতে থাকে, ভিতরে আবার খেজুরের ডাল লাগায় রাখছে, রাখছে না, রসুল খেজুরের পাতার বেড়া দিতেছিল। এই জন্য বানাইছে কি বিল্ডিং, লাগাইছে কি এয়ার কন্ডিশন, আবার ওদিকে খেজুরের পাতা লাগায় রাখছে রুমের ভিতর দিয়ে, কিসের জন্য? আল্লাহ রসুল কি করছেন? খেজুরের পাতার বেড়া সেক্টর ছিলেন, পাগলামির কোন সীমা আছে? যাবেন মাটির বর্তন, পানিও খায় মাটির পাত্রে, খানাও খায় কিসে, মাটির দিছে, বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। খুব মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন হিসেবে যেটা করছেন ওটার নাম কি, এটুকু মনে রাখতে হবে। আরেকটা কথা, দীন হিসেবে যেটা করছেন ওটার নাম, কিন্তু এমনি দীন হিসেবে না, এমনি স্বাভাবিক মানুষ না, আল্লাহ রাসূল মানুষ হিসেবে এমনি একটা কাজ করছেন, ওটার নাম কি না, দীন না। ওটা আপনি করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু দীন হিসেবে যেটা করছেন ওটা করতেই হবে। এবং ওই দিন হিসেবে যেটা করছেন তার ভিতরে পরিবর্তন পরিবর্ধন বাড়ানো কমানো কোনোটাই জায়েজ নাই। বাড়াইলে তার নাম বেদা, মনে রাখতে পারবেন, বাড়াইলে তার নাম, আর কমাইলে তার নাম হল এলহাদ। বেদাত করলে বেদাতি হয় আর এলহাদ করলে মুলহেদ হয়। এলহাদের নামও দিন না, বেদাতের নামও দিন না, দিন হল সুন্নতের নাম, দিন হল দিন হল সুন্নতের নাম, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাই হোক, কুরবানি আলহামদুলিল্লাহ নিকটে, সময় বেশি নাই, লম্বা কথা বলব না। দেখেন, কুরবানির একটা মাকসাদ আছে। কুরবানির বয়ান তো হুজুরের থেকে শুনছেন, গত জুমায় হয়তো আরো বিভিন্ন সময় শুনছেন। আমি আজকে একটা ভিন্ন বিষয় বলব, যে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ পাক যখন কুরবানি করতে বললেন, তাই না, এটা ছিল একটা পরীক্ষা। কি ছিল? যে পরীক্ষা ইব্রাহিম পাশ করেন কিনা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা নিয়েছেন, ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, কয়েকটা বিষয় ইব্রাহিমের বাল্যকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক তাকে খলিলুল্লাহর উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? খলিল মানে বন্ধু। তো আল্লাহর বন্ধুত্ব পাইছেন কিসের কারণে? পরীক্ষায় পাশ করে, বুঝে আসছেন? আর আমাদের রসুলকে আল্লাহ বন্ধু বানাইয়েই বানাইছেন, কয়টা করেছেন? পরীক্ষা হয়েছে ভিন্ন কথা, কিন্তু পরীক্ষায় পাশ করে বন্ধুত্ব পাইছেন তা না। এই জন্য তার নাম হল হাবিবুল্লাহ, আল্লাহ রসুলের নাম খলিলুল্লাহ না। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মাঝে কি আছে এই পার্থক্য? প্রথম নম্বর পার্থক্য হল, উনি পরীক্ষা দিয়ে পাশ করে বন্ধুত্ব পাইলেন, আর ইনারে আল্লাহ বন্ধু বানাইয়েই কি করছেন, সৃষ্টি করছেন হাবিবুল্লাহ বানাইয়া, বুঝছেন? সৃষ্টি করছেন হাবিবুল্লাহ বানাইয়া। এখন বাকি পরীক্ষা কেন নিয়েছেন সেটা ইনশাআল্লাহ আমি কখনো বলব। তাই জন্য হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ, তো ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হাবিবুল্লাহ না, বা মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ না, খলিলুল্লাহ বল কি হাবিবুল্লাহ। তো হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মাঝে কি আছে, পার্থক্য আছে। তোমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন কুরবানি করতে বললেন, পরীক্ষা নিলেন, শেষ পরীক্ষা এটাই ছিল, কঠিন পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে উনি পাশ করে গেছেন। আল্লাহ বলছেন, কদ সাদ্দাকতা রুকিয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখাইছ। কেন? হাদিস শরীফে আসছে, কোরআন কারীমে আসছে, ফালাম্মা আসলামা, ছেলেকে বলে বুঝিয়েছেন ছেলে বাবা এই ব্যাপার, তখন বাবাও রাজি ছেলেও রাজি। ওয়াতাল্লাহুল জামিন, জামিন বলা হয় এই যে মুখের চোয়াল আছে না, চোয়ালকে এই পার্শ্বের পাশে দোনোটাই তুমি জামিন। তো আমরা গরু যখন জব করি তখন কি করি, একটা চোয়ালকে নিচের দিকে রাখি না, যাতে জব করতে কি হয় সুবিধা হয়। তো ইসমাইল আসসালামকে ইব্রাহিম আলাইসালাম এইভাবে শোয়াইছেন। এখন এই যাচ্ছে মাশাআল্লাহ আমাদের সমাজিটা মিনাতে, ওই মিনায় একটা জায়গা আছে, সেটা পাহাড়ের উপরে এখনো আছে নিশানি। ওই জায়গাটায় ওনাকে শোয়াইয়া কি করছেন, ছুরি চালাইছেন। তো ছুরি যে চালাইছেন এ ব্যাপারে তাফসীর ভিতরে বিভিন্ন কল আসছে, যখন ছুরি চালাইছেন কাটে না, তখন একটা আয়াতের ভিতরে আসছে যে তখন উনি বলছেন যে বাবা বোধ হয় তুমি আমার গলায় ছুরিকে জোরে চালাচ্ছে না, কাটতেছে না ঠিক, ছুরি জোরে চালাচ্ছ না। তার কারণ হলো যে তুমি যখন আমার চেহারার দিকে দেখতেছ, হয়তো তোমার মন চাচ্ছে না যে আমার ছেলেকে আমি জন্ম করে ফেলি, যার কারণে আস্তে আস্তে নারে বাবা তা তো তা না। তখন উনি পরামর্শ দিচ্ছেন যে বাবা তুমি আমাকে নিচের দিকে মুখ করে শোয়াও, আর তোমার চোখের উপরে তুমি একটা কাপড় বেঁধে দাও, রুমাল বেঁধে দাও, যাতে করে চালাই দিতে বলে ছুরি, বুঝে আসতেন? উনি চালাই দিতে ঠিক এইভাবেই মনে হয়েছে যে একটা জিনিস কি হয়ে গেছে, জব হয়ে গেছে মনে হয়েছে, কিন্তু ওনার মুখে কি চোখে কি কাপড় রুমাল বান্ধা, বুঝে আসতে না? তো যার কারণে উনি তো বলছে আল্লাহর শুকর আদায় করছে, আল্লাহর হুকুম পালন হয়ে গেছে, চোখ খুলছে দেখে নিয়ে সুরেশ রাম পাশে দাঁড়ানো। আর জব যেটা হয়ে গেছে একটা দুর্বা জব হয়ে গেছে, গলা কাটছে, রক্ত বেরিয়েছে কিসের, ছুরি চলছে কিসের উপরে, দুম্বার উপরে। তো স্বাভাবিক মন খারাপ হয়েছে স্বাভাবিক, কিন্তু ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আয়াতে কারিমা বলছেন যে খবরদার এখানে ইসমাইলের কিছু নাই, তোমাকে যে স্বপ্ন আমি দেখাইছি সে স্বপ্ন আমি দেখতে চাচ্ছিলাম যে তুমি এইটা করতে প্রস্তুত কিনা, ইসমাইলকে আমি জব করে নিয়ে নিব এটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল তোমার পরীক্ষা নেওয়া, আর তুমি পরীক্ষার ভিতরে পাশ করে গেছো, তৎসব দপ্তর গ্রহণ দেখেন। আর এই কোরবানি শুধু তোমার জন্য না, বরং ভবিষ্যতে যারা আসবে যারা এরকম দিলের থেকে কোরবানি করবে, কিসের থেকে? এই যে আমি আগে আপনাদেরকে বুঝেছি, একটা হলো ইসলাম, একটা হলো ইমান, আর একটা হলো এহসান, কটা জিনিস। ইসলাম থাকলে তার নাম মহসেন, ইমান থাকলে তার নাম মোমেন, আর এহসান থাকলে তার নাম মহসেন, কি নাম? মহসেন। তো আল্লাহ তাআলা এখানে বলছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, মুমিনিন বলেন নাই, মুসলিমিন বলেন নাই, কি বলছেন? মুহসিন। আর এহসানের সাথে সম্পর্ক হল কলবের সাথে, কিসের সাথে? তো যে ব্যক্তির কলবের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর মহব্বত থাকবে, কিসের মধ্যে? কলবের মধ্যে। ওই ব্যক্তির থেকেই আল্লাহ কুরবানি কবুল করবেন। তার অর্থ কি? যে এই কুরবানিটা দিবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? উনি কি কুরবানি করছিলেন যে মানুষ আমাকে বাবা দিবে সেজন্য, ছেলেকে? এজন্য আমার প্রিয় মুর্শিদ বলেন যে নাইতের জান নাইতেরা মাল চাহিয়ে মুশকিল তুষ্টে খুনে আরবা চাহিয়ে, আমার বান্দা আমার তোমার জানেরও দরকার নেই, মালেরও দরকার নেই, আমি বড় একটা গরু দিলাম, বড় একটা ছাগল দিলাম, একটা দুম্বা কিনে দিলাম, একটা উট কিনে দিলাম, আল্লাহ বলেন এই দিয়ে আমি করবো কিরে বেটা, এ তো আমিই তোলে দিছি, এগুলো মালিককে বানিয়েছেন কে? আল্লাহ বলেন তোমার জানও আমার দরকার নাই, মালও দরকার নাই, মুশকিল তুষে খুনে আর মা চাহি, তোমার দিলের পরিস্থিতি কি ওই জিনিসটা আমি শুধু দেখতে চাই, বুঝে আসছে না? দিলের অবস্থা আল্লাহ তাআলা দেখতে চান, কিসের অবস্থা? দিলের অবস্থা। এই জন্য আমার দোস্ত আল্লামা ইকবাল মরহুম অনেক বড় মানুষ ছিলেন, উনি বলতেন দর্দ দিলকে অস্তে পায়দা কিয়া ইনসান কো, এই যে মানুষে আল্লাহ তালা বানাইছেন এই দর্দে দিলের জন্য, দর্দে দিল তার অর্থ আমার দিলের মধ্যে আল্লাহর সাথে কানেকশন, সম্পর্ক কট্টু, আল্লাহর কোন হুকুম মানলে আমার দিল কট্টু খুশি হয়, আল্লাহর হুকুম ছুটে গেলে আমি দিলের ভিতর কট্টু ব্যথিত হই, এই এই জিনিসটা আল্লাহ দেখতে চান। আমার সামনে আল্লাহ নাফর পানি হইতেছে আর আমি ব্যথা পাইলাম না, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আছে? আপনি যদি প্রেসিডেন্ট সাহেবের সামনে যান, বাচ্চারা নিয়ে গেছেন, বুঝে শুনেও নিয়ে গেছেন, তারপরে বাচ্চা তো বাচ্চা, এই উল্টা পাল্টা করলে মাঝে মাঝে চোখ করে দেয় না, তার অর্থ
যে বাচ্চায় প্রেসিডেন্ট সাহেবের সামনে যে আচরণ করতেছে এতে প্রেসিডেন্ট সাহেব মন খারাপ করতে কষ্ট পাইতে পারে। তো আমার বাচ্চায় আল্লাহ নাফরমানি করলে আমার মনে যদি ব্যথা না লাগে তাহলে মাওলার সাথে সম্পর্ক আছে, এটা বোঝা যাবে না। আল্লাহ আমি ব্যথিত, আল্লাহ আমার সন্তান এটা করছে আমি যেতে রাজি না, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি চেষ্টা করতেছি পারতেছি না, আল্লাহর হাওয়ালা করতে হবে, চেষ্টা করতেছি পারতেছি না, নিজের মনের ভিতর ব্যথা থাকতে হবে। আর আমাদের শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলেন ব্যথাটা তো এমন থাকতে হবে, ফিকিরটা এমন পয়দা হইতে হবে যে সরকারের ব্ল্যাক লিস্টে তোমার ছেলের নাম যদি আসে যায় তখন তুমি যতটুক চিন্তিত হও যে এই ছেলে ধরা খাইলে আমিও ধরা খাব, তখন তোমার ছেলেকে সঠিক পথে আনতে ব্ল্যাক লিস্ট থেকে নাম কাটাইতে তুমি যতটুক চেষ্টা করবা আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে নাফরমানি করলে জাহান্নামের লিস্টে তার নাম যদি থেকে থাকে তাকে জান্নাতের লিস্টে নাম আনার জন্য তার থেকে বেশি দিকে তোমার করতে হবে। কারণ এখানে তো উকিল ধরা যায় না, মিথ্যারে সত্য বানায় দেখা যায়, সত্যকে কি বানিয়ে দেয়? মিথ্যে বানিয়ে দেয়, তাই না? আজকে আপনার পক্ষে আপনি আবার কালকে যদি ওই কেসের জন্য তারে উকিল নেন সে তার পক্ষে বলবে, আপনার বিপক্ষে বলবে না, তাদের তো ল হিসেবে যা বলা দরকার বলবে। সেই জন্য এখানে তো উকিল পাওয়া যাবে বাবা, ওখানে উকিল পাওয়া যাবে? আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ও আমার হাবিব আপনি কি ওই যে সমস্ত মানুষ মন চাহি জীবন চালাইয়া আমার নাফরমানি করে আপনি তাদের ব্যাপারে আমাকে কিছু বলতে চান? তারা তো খবরদার, তাদের সম্পর্কে আপনি আমাকে কিছু বললেন না, কথা বুঝে আসছে না? কাকে বলছেন? আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন যে আপনি বললে আমার তো সেটা আপনার খুশিতে আমি খুশি, অর্থাৎ যদি এই সমস্ত লোকদের ব্যাপারে বলেন তাহলে আমি তাতে খুশি না, এই জন্য আপনি এদের সম্পর্কে বলেন না, কথা বুঝছেন না? তো আল্লাহর সাথে এই ধরনের একটা সম্পর্ক থাকছে তো আমার দোস্ত, এই সম্পর্কের নামই এহসান। সম্পর্কের নাম কি? এহসান। তো ওই যে আমি জানোয়ারটা যখন কুরবানি করব তখন আমার এহসানি ভাব আমার ভিতর থাকতে হবে, এবং মনে করবেন যে আজকে যদি আল্লাহ তাআলা সেই ইসমাইল ইসলামকে নিয়ে নিতেন তাহলে আজকে আমার সন্তানকে যদি নিতে হইত আল্লাহ তখন আমার কি পরিস্থিতি হইত? এই জন্য সামনে দাঁড়াবেন, নিজের হাতে জব করবেন, যদি নিজে জব করতে না পারেন হুজুরকে তো জব করান, ভালো কথা, সামনে থাকবেন। বরং এই জানুয়ারির কোরবানির ব্যাপারে মহিলাদের ব্যাপারে মশলা আসছে, যদি তাদেরকে যারা কোরবানির ওখানে থাকে তারা সবাই মাহারাম হয় তারও আসা উচিত, নাহলে পর্দার ভিতর থেকে দেখা উচিত। আর আমরা কি করি? কারণ সন্তান খালি একজনের না, বাবারও মারও, হ্যাঁ বাবারও মা কি চিন্তা করবে? আহারে এই যে গরুটা কুরবান হয়ে গেল, যদি আল্লাহ তাআলা ইসমাইলকে নিতেন তাহলে আমার ছেলেটা এই মুহূর্তে কুরবানের খবর আসত, তাহলে কি আমি মশলা মশলা পাইটা কলিজে মনে করার ফিকিরে থাকতে পারতাম? এরকম আল্লাহর সাথে একটা কি করতে হবে? সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলা বলে যে আমি এই একটুক তোমার থেকে চাই, কারণ গরু জব করে তো তুমি তোমার বাসায় নিয়ে যাচ্ছ, ছাগল জব করে তোমার বাসায় নিয়ে যাচ্ছ, ওগুলো আমার কাছে আসে না, তোমার জানোয়ারের কিছুই আমার নিকটে আসে না, আমার নিকটে আসে ওই যে তোমার দিলের যে অবস্থাটা না ওইটা আমি দেখতে চাই। যে ইব্রাহিম আলাইহিস সালাম যে অবস্থা নিয়ে কোরবানি করছিলেন আমি এই অবস্থা নিয়ে কোরবানি করছি। যদি পর্দার ব্যাঘাত না ঘটে তো শরীয়তের মাসলা এই, বুঝে আসছে না? আর যদি পর্দা ব্যাঘাত করে তাহলে জায়েজ নাই, তাহলে যারা কথা করবে। আর মহিলাদের উপরে কোরবানি ওয়াজিবটা জানেন, আমাদের সমাজে অধিকাংশ মহিলাদের উপরে বর্তমানে কোরবানি কি? ওয়াজিব। আর আল্লাহ রাসূল বলেন মান ওয়াজাদা সাআতান লিয়ুযাহিয়া, এখন যদি বলেন যে মহিলাদের নামাজ পড়তে যায় না ভাই, তাদের নামাজ নাই, কোরবানি আছে। আল্লাহ রাসূল বলেন যে যারা
সমর্থ আছে, পুরুষ বা মহিলা, কি করার, কোরবানি করার, আর সে কোরবানি করল না, আল্লাহ রাসূল বলেন সে যেন এই ঈদের নামাজ পড়তে না আসে। এটা ধমকির কথা না? হ্যাঁ, মহল্লার একজন যদি বেলাই মিয়া তুমি মসজিদে আসবে না, আমার মসজিদে আসতে নিষেধ করল, আরে আল্লাহ নিজে বলতেছে বেটা যে তোমার সমর্থ আছে, এখন আপনার সমর্থ গরুর নাই, ছাগলের আছে, খাসির নাই, 20-30 হাজার টাকার খাসির নাই, 1,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা দেয় বকরি, বকরি কিনে দিলে পেটে বাচ্চা ছাড়া বকরি, ওগুলো যায় আছে, বোঝেন না? কারণ দিচ্ছেন কার জন্য? দেওয়ার সম্বন্ধে আল্লাহ আমার যদি তৌফিক থাকতো, সমর্থ থাকতো, আল্লাহ আমি একটা বড় গরু কিনে তোমার রাস্তায় কোরবানি করতাম, আমার সেই সমর্থ নাই, আল্লাহ তৌফিক নাই, আল্লাহ তুমি মেহরবানি করে এই যে আমি যা কোরবানি দিলাম এটাকে তুমি কবুল করে নাও। কারণ এই জানোয়ারের আল্লাহ শক্তি দিবেন কিয়ামতের দিন, কিন্তু শক্তিটা তার আসবে এই ঘাস খাবে মোটা বোঝার কারণে না, এইখান থেকে যখন ডিপার্চার হয়ে যাবে সব মানুষেরই, এর মনে রাখবেন একটা কথা, মনে রাখতে পারবেন না, এখান থেকে যখন বাইরে যাব তখন সব শক্তির সম্পর্ক রোহানি শক্তি, সব শক্তির সম্পর্ক কি শক্তি, ওদিকে আমাদের চলা ফেরা দ্রুত গতিতে চলা, অপরসিরাত পার হয়ে যাওয়া, এনা যে কথাটা মোহাম্মদের কেলে হলে পার হয়ে যেতে পারবে, আর ওই যে মহল্লার একটা রিক্সা হলে আল্লাহওয়ালা মানুষকে পার হতে পারবে না, তাই না? ওখানে শক্তি, শারীরিক শক্তির কোনো মূল্যই নাই, নাথিং, ও তো কবর থেকেই খতম হয়ে যাবে, বোঝেন নি? এই গরু ছাগল এগুলো একটা বড় গরু কিনে দিলেন 2 কোটি টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে আনাইলেন প্লেনে, বোঝেন নি কত শক্তি না? এখন সেই শক্তি আর গরু, এখন আপনি মনে করছেন যে আমাদের পুরো ফ্যামিলিতে ওই কান্দের উপরে বসাই ও নিয়ে যাবে কোথায় জানেন, এটা বাদের কথা। যে সমস্ত হুজুররাও বলে ওই বর্তমানে আছে কিছু বেহুদে মার্কা ইউটিউব হুজুর, তারা বলে ওইদিকে এই শক্তির কোনো মূল্যই নাই, কোন শক্তি, যেই শক্তি মাটিতে হয়, যেই শক্তি মাটির উপাদানে হয়, এই যে যা আছে গরুতে ঘাস খায় কোন জায়গাতে আসে, আমরা ভাত খাই, মাছ খাই, গোশ খাই, এগুলো কোথা থেকে আসে? তো মাটির থেকে উৎপাদিত জিনিসের মাধ্যমে যেই শক্তি মানুষের বা জানোয়ারের হয়, এই শক্তির কোন 5 পয়সার মূল্য মাটির এই পিঠের উপরে আছে, পেটের ভিতর গেলে তো মাটির কয়টা জায়গা? আল্লাহ রাসূল বলছেন একটা হলো জহরুল আর্জ, একটা হলো বাতনুল আর্জ, মানে একটা হলো মাটির পিঠ, একটা হলো মাটির পেট। তো মাটির পিঠের ভিতরে, এই যে কবরের ভিতরে বিরিয়ানি দিয়ে আসেন, অনেক মানুষ আছে কবরের ভিতরে বিরিয়ানি দেয়, কবরের পাশে বিরিয়ানি রেখে আসে, নাউজুবিল্লাহ মিন যালিক, অনেক আসে হুজুরের বিরিয়ানি খাওয়ালেন, ওই হুজুরের বিরিয়ানি খায় না, কত কত মাটির নিচে যখন চলে গেছে, পেটে যখন চলে গেছে, পিঠের কোন জিনিসের কি নাই, মূল্য নাই, কথা বুঝছেন? পিঠের কোন জিনিসের কি নাই, যতদিন পিঠে আছেন পিঠের জিনিসে শক্তি হবে, পিঠের জিনিস এখন আপনি ভালো ভালো খানা খাবেন আপনি শক্তি পাবেন, আর ভালো ভালো খানা যদি দেন ডাক্তারকে বলে যে একটু ভালো ভাবে প্রত্যেকটা তো খাওয়াও, দুর্বল হয়ে গেছে তোমার বাবা, ভালো করে খাওয়াও, তাই না? শিং মাছ খাওয়া, ও মাছে ঝোল খাওয়া, ই খাওয়া, ওই খাওয়া, এই যে এগুলোতে কি হয়, শক্তি হয়, এগুলো মাটির পিঠে আসে, পিঠের জিনিসে উপকার হয়, কিন্তু যাব কোথায়, শক্তি লাগবে কোথায়, পেটের, ওই পেটটা অদৃশ্য না দৃশ্যমান, অদৃশ্য, এই জন্য পিঠের শক্তি এখান থেকে নিয়ে যাইতে হবে, এবং সেই শক্তিটা অদৃশ্য জিনিসের কারণে হবে, কথা বুঝছেন? অদৃশ্য, এই যে নামাজ পড়বেন, নামাজের রূপ দেখাইতে পারবেন কেউ, রোজা রাখছেন, আছে আপনার হাতে আছে রোজা, যে এই যে 30টি রোজা, এই যে হুজুর তসবির ভিতর ভরে রাখছি, আছে কারো কাছে, কোথায় কাছে আছে? এখন এই সমস্ত জিনিসকে শক্তিশালী করতে হলে গরু, এই গরুকে শক্তিশালী করতে হলে, দুর্বল গরু কিন্তু বানাবেন আপনি শক্তিশালী, ছাগল বানাবেন শক্তিশালী, সেটার জন্য যেই জিনিস লাগবে এগুলোর ভিতরে শক্তি আসে এখলাসের দ্বারা, কিসের দ্বারা,
আর ইখলাসের নামই এহসান। ইখলাসের নামই কি? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। এই ইখলাস আর এহসান একই জিনিস। যার ভিতর যত বেশি ইখলাস থাকবে, দিছে একটা ছাগল কুরবানি ইখলাসের সাথে, ওইটা শক্তিশালী হবে বড় একটা উটের থেকে। যার ভিতর ইখলাস কম, আর ইখলাস না থাকলে তো ইউরপ্ত, সেটা তো গ্রহণযোগ্যই না। কিন্তু ইখলাস কম যদি থাকে গ্রহণযোগ্য হবে, কিন্তু ইখলাস যত বেশি হবে তত কি হবে? শক্তিশালী হবে। হইতে পারে আমার ছোট্ট 3,000 টাকার বকরি এত শক্তি আল্লাহ দিবেন যে আল্লাহ পাক এই পুরো ফ্যামিলিকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যেতে পারেন এই বকরির শক্তিতে। আর আমেরিকার থেকে আনা গরু দিছেন ইখলাস নাই, দিছেন কেন? মানুষ বলবে যে হ্যাঁ এই বছর হালি সাহেব একটা গরু দিছে, আল্লাহ চলো দেখে আসি, ছবি নিয়ে আসি, একটা সেলফি লই আহি, আমেরিকা থেকে পেলে নিয়ে আনাইছে, এই জন্য দিছে আদিশা, বুঝলেন নাই? এই জন্য সাহেব দিছে, দিছে কার জন্য? দুনিয়ার জন্য, পিঠের জন্য না পেটের জন্য? এই কথা কি বুঝছিলেন নাকি? সঠিকভাবে বুঝে তারপর বোঝেন না কেন? পিঠের জন্য দিছে না পেটের জন্য দিছে? পিঠের জন্য দিছে, পিঠে তো পাই গেছে, পেটে যায় কিছুই পাবে না। আর যেই জিনিস মনে রাখবেন, যেই জিনিসের দ্বারা পেটের ভিতর কাজ হবে, কাজ হবে, সব জিনিস তো পেটের জন্য করে না, যেই জিনিসের দ্বারা পেটের ভিতর কি হবে, কাজ হবে, ওই জিনিস যদি পিঠের জন্য করে তাহলে ওই জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? যেই কাজটা নামাজটা করতে হবে কিসের জন্য? পেটের জন্য। আপনি করলেন পিঠের জন্য? পিঠের জন্য। তো এই নামাজ জান্নাতে তো নিবেই না, বরং উল্টা জায়গায় নিয়ে যাবে। উল্টা জায়গা কোথায়? জাহান্নামে। ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহি সাহুন আল্লাযীনা হুম ইরাউন। নামাজটা পড়লো মানুষকে দেখানোর জন্য, তো পিঠের জন্য পড়লো না পেটের জন্য পড়লো? পিঠের জন্য। তো এই নামাজ জান্নাতে তো নিবেই না, নিবে কোথায়? ফাওয়াইল, ওয়াইল মানে জাহান্নাম, নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। তো এই কথাটা খুব মনে রাখবেন, সবাই মনে রাখবেন, যে যেই কাজ করলে পিঠে পাওয়া যাবে, পেটে পাওয়া যাবে, সেই কাজ যদি পিঠের জন্য করে তাহলে জান্নাতে তো যাবেই না, যাবে কোথায়? জাহান্নামে। আর যেই কাজ মানুষ পিঠের জন্যই করে, পেটের উদ্দেশ্যে করে না, কিসের জন্য করে? পিঠের উদ্দেশ্যে, সেটা কোনো গুণা নেই, কোনো গুণা নেই। কথা বুঝছেন? আপনি বইতে পড়লেন যে ভালো ইঞ্জিনিয়ার হবো, টাকা পয়সা কামাবো, বিল্ডিং বানাবো, সৌদিরা গুণা নেই। আর এই মাদ্রাসাবাই তুলে পড়লেন, ছেলে দিলেন, এই জন্য যে আমার ছেলে দেখি ওই যে অমক হুদুরের মতো হইতে পারলে লাখ লাখ টাকা কামাই করতে পারবে, এই জন্য দিলেন। তো পিঠের জন্য ছেলেদের পড়াইলেন না পেটের জন্য পড়াইলেন? পিঠের জন্য। আস অথচ এখানে সেখানে হয় কি, পেট না পিঠ? পেট। এখানে সেখানে হয় পেট, আপনি পড়াইলেন পিঠের জন্য। ছেলে তো জান্নাতে যাবে না, আপনিও জান্নাতে যাবেন না। আর ওই যে ভুয়েটে পড়াইলেন, ভুয়েটে পড়াইলেন, একদিনের জন্য জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। আপনি যদি আরো নিয়ত ভালো রাখেন তাহলে ওখানে স্বভাবও পাইতে পারেন। আমাদের বুধুরাদিন বলে আপনি যে নিয়ত করেন যে একজন দিনদার ইঞ্জিনিয়ার হবে, দিনদার পাইলট হবে, দিনদার সৈনিক হবে, এবং সৈনিকদের মধ্যে ইনশাআল্লাহ কাজ করবে আমার ছেলে, বুঝে আসছে না? এই জন্য আমি ইংরেজি শিখে দিয়েছি আলহামদুলিল্লাহ। ABCD পড়লেও সে সব পাবে, যেমন আলিফ বাতাসা পড়লে সব পাবে। কথা কি বুঝতে পারছেন? আমার দোস্ত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনকে বোঝার জন্য তৌফিক দান করে। তো যাদের তৌফিক আছে কুরবানি দিবেন, ঠিক আছে না? অনেক মহিলাদের অলঙ্কার আছে, দেখা যায় 1,00,000 টাকার জিনিসপত্র সবার নিকটেই থাকে। 1,00,000 টাকা যদি কারো নিকটে থাকে তারপর কুরবানি দিয়ে কি? এখন বলেন যে হুজুরে 1 বাগদি 20,000 টাকা সাধারণ গরু, এক আপনি গরুর বাগ দিবেন না? ওই তো বললাম 5,000-6,000 দিয়ে যাই, আর দেখবেন যে একেবারে ছাগল একটা মরা ধরা, ওটা পিঠের পর মরা ধরা। কিন্তু আপনি যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দেন, ওই যে আমেরিকা থেকে আনা গরুর থেকেও কি হইতে পারে? শক্তিশালী হইতে পারে। কারণ এর ভিতরে যে শক্তিটা আসবে সেই শক্তি পিঠের জন্য না, সেই শক্তি আসবে পেটের জন্য। অর্থাৎ পেট যদি নিয়ে থাকে পেটের জন্য আসবে, পিঠ যদি নিয়ে থাকে পিঠের ভিতরে শক্তি তো হবে, নামটা হবে। কথাটা কি ভালো করে বুঝছেন?
তো ইনশাআল্লাহ এইভাবে কুরবানি করবেন তো আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।
আমি আরেকটা কি যেন বিষয় বলতে চাইছিলাম, হ্যাঁ ঈদের নামাজ তো বলবো, ঈদের নামাজ তো আছে, হ্যাঁ আরে বলবো তো এই দুইটাই আগে বলি, যাও বলো তোমরা যাও। প্রথম ঈদের নামাজের মাসলা হল করেন, ঈদের নামাজ কুরবানির ঈদ এই দিনের সুন্নত, আর ঈদুল ফিতরের সুন্নতের ভিতরে কি আছে পার্থক্য আছে, এই দিন ঈদের নামাজ না খাইয়ে পড়া সুন্নত, আর কুরবানির ঈদে ঈদুল ফিতর খাইয়া সুন্নত, বুঝলেন নাই? সেই জন্য এরপরে একটা জিম্মেদারি কুরবানি করা থাকে, কি থাকে মনে আসছে কথাটা যেন বলে দিয়ে আগে বসেন, সেই কথাটা হল জিলহজ মাসের 10 তারিখ তো ঈদ, আর এই 9 দিন রোজা রাখার বড় ফজিলত, অনেক আছে পুরো দিন প্রতিদিন রোজা রাখতেছে, আছে না 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করছে, তবে 9 তারিখে যদি রোজা রাখে আল্লাহ রাসূল বলছেন 1 বছর আগের 1 বছর পরে সব গুণা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এখন জিলহজ মাসের আমাদের দেশে 9 তারিখ হবে হলো কি বারে, আমাদের অনেক বুজুর্গরা যেহেতু পার্থক্য এই যে নারে একটা রোজা রাখাও কি হাদিস শরীফে নিষেধ আছে, এই জন্য দুইটা রাখতে, সেটা হলো আরব দেশের 9 তারিখও আমাদের দেশেরও 9 তারিখ। তা আজকে সমস্ত হাজিরা চলে গেছে কোথায়, মিনাতে, বুঝছেন? আজকে হলো ওখানে 8 তারিখ, কালকে হলো কি 9 তারিখ, আল হজ আল আরাফা, হজ মানে কি আরাফার দিনই হজ হয়, 9 তারিখ। তো কালকে তারা যাবে ওখানে কোথায়, আরাফাতে, তো ওইখানের ইয়ামুল আরাফা কি কোন দিন, কালকে, আর আমাদের এখানে ইয়ামুল 9 তারিখ কবে, রবিবারে, ঈদ কবে, সোমবারে, আবার কালকে আবার ঈদ করা শুরু, পরশু আবার ঈদ করা শুরু করে দিয়ে, না আমাদের বাংলাদেশে একটা গ্রুপ আছে, এই জন্য যারা রোজা রাখবেন, আমি এইভাবে চেষ্টা করি কারণ দুর্বলতার কারণে, সেটা হলো কালকেও রাখলেন তার পরের দিন রাখলেন, আমাদের রোজা 9 তারিখে রবিবার, কিন্তু ইয়ামুল আরাফা আরব দেশে কি বলে কালকে, বুঝছেন? কালকে এবং পরশু, তো দুইটা রোজা রাখলে ওই যে একটা রোজা রাখা নিষেধ তার থেকেও বাঁচা হয়ে গেল, আবার 2 ইয়ামুল আরাফা একদিনের বেশি পার্থক্য কোনো বিশ্বের কোনো দেশেই হয় না, অর্থাৎ এইভাবে যদি রোজারা এখানে যায়, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাহানা তালাশ করবেন যে কোনো বাহানায় বান্দাকে মাফ করে দেওয়া যায় কিনা, বুঝে আসছে না? তো এই জন্য রোজা একটু রাখলেন, বড় দিন ঠিক আছে, গরমের দিন ঠিক আছে, রাত্রে গেলেন গরু কিনতে ছাগল কিনতে, কিন্তু দিনে একটু রোজা রাখা যাবে না ইনশাআল্লাহ, আর রোজা রাখলে বেশি কষ্ট হয় না, আল্লাহর পর ভরসা করে রাখলে কষ্ট হয় না। তো আগামীকাল কি বার, শনিবার, আর তারপরের দিন রবিবার, কয়দিন হইল, এই 2 দিন আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা কি রাখবো, রোজা রাখবো, আর বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আচ্ছা ওই বলতেছিলাম নামাজ বলেন, এখন নামাজ কয়টায় হবে, তো এই ঈদের ভিতরে কুরবানি করতে হয় যেহেতু, এই জন্য সকাল সকালে কুরবানি হয়ে গেলে ভালো, কারণ সব তারপরে দেখা যায় কুরবানি করা ওয়াজিব, আর জোহরের নামাজ পড়া সুন্নাত, হ্যাঁ কয়েক হুজুর কুরবানি নিয়ে ব্যস্তর কারণে নামাজ পড়তে পারি নাই, জোহর আছে একসাথে পড়ছি, এটা কি ঠিক? হ্যাঁ যার কারণে জোহর নামাজে কোনো মুসল্লি থাকে না, সবাই কি করে কুরবানি নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য অন্যান্য দেশে আরব দেশে বাস ফজরের নামাজ পড়তে আসে, এই যে উত্তরের দিকে শুরু হয়েছে ফজরের নামাজ পড়তে আসে, আর সূর্য উঠলে ঈদের নামাজ পড়ে বাসায় চলে যায়, বুঝছেন? তো এত জলদি তো আমাদের এলাকায় আমরা পারব না, কারণ আস্তে ধীরে করতে হবে। এখন বলেন একটু জলদি জলদি বলেন যে কখন নামাজ পড়লে ভালো হবে, একটাই জামাত হবে ভাই, কারণ লোকজন দেখেন না, লোকজন নাই। তবে কালকে একটু বেশি হবে, কারণ ছাত্ররা চলে আসবে, যারা একটু কাজ করবে মহল্লার ভিতরে, তার কারণ ওই যে কোরবানির জন্য আমাদের মাছ ছেলেরা আপনাদের নিকট যায়, যাদের মন চায়। আমি এই আমার অনেকে বলে যে আপনি এইভাবে কেন বলেন, আপনি বলবেন না আপনার হচ্ছে আমরা এই মাছ দিতে হবে এই মাছটা। এইভাবে আসলে আমি শরীয়ত যেটা বলে না সেটা আমি বলি না, কারণ শরীয়ত বলছে তোমার যেখানে মনে চায় সেখানে দাও। তা আমি যদি বলি এইখানেই দাও, এই মহল্লার ভিতরে অন্য মাছালা ঢুকতে পারবে না। অনেক মহল্লা আছে, তারা আমার খবর দেয় কোন মাছের অবকাশ, না 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 আমাদের মহল্লার মাছ সাথে আপনার বাইরে বের করে দেয়। আমি এইটার পক্ষে না ভাই, কারণ মাদ্রাসা আমি চালাবো না, চালাবে কে? আল্লাহ। তো আল্লাহ চালাবেন, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক চালাই। অথবা আমি বলি যে যাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা সম্পর্কে আপনাদের জানা আছে, যাদের তৌফিক হয় দেওয়ার এখানে দিবেন, ছাত্ররা আছে ছাত্ররা যাবে মহব্বতের সাথে, তাদের সাথে আচরণ করবেন, খারাপ আচরণ করবেন না। কারণ যেই ছেলেটা আপনার নিকট যায় হইতে পারে যে আপনার থেকেও আলহামদুলিল্লাহ ওরা আব্বা বড় ধনী মানুষ, আল্লাহ পাকে দিনের জন্য যায়, হুজুরদের কথা যায়। এখন আপনি যদি এমন একটা কথা বলেন যে মনে কষ্ট হয়ে গেল, তো হইতে পারে দিনের থেকেও কি হয়ে যেতে পারে। আমাদের মহল্লায় একটা লোক আছে, আমি নাম বলবো না, এক হুজুরের উপরে কষ্ট করে, সে বড় বড় এক লোকের ছেলে আমাদের এই মহল্লাতে, কিন্তু এখন পর্যন্ত সে চলে তার মতে, কেন এই হুজুরটা ভালো না, হুজুরের কোনো খারাপ আচরণ দেখছে জীবনে, কথা বুঝে আসছেন? এই জন্য আপনারাও কোনো খারাপ আচরণ করবেন না কারোর সাথে, যে সেই লোকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন যেন না হয়, বুঝে আসছে না? এই জন্য সবাই মাছার দিকে খেয়াল রাখবেন, বা চামড়া বিক্রি করবেন, টাকা তৌফিক পেলে এখানে পাঠাবেন, রসিদ নিয়ে নেবেন, আপনি নিজের চামড়া নিজেরটা নিয়ে আনি এখানে জমা করে রসিদ দিয়ে যাবেন, বুঝে আসছে না? এইভাবে আপনাদের প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানই আপনাদের, আমি তো বলি বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, যত দিন প্রতিষ্ঠান বিশ্বের ভিতরে সব আমাদের, কারণ আমাদের রসুলের দিন সেখানে হয়, তাই না? আল্লাহর হুকুম রসুলের তরিকা সেখানে হয়, সেটা কার? সেটা আমার, ওটা আমাদের, সব মাদ্রাসা আমাদের, বা কিনা আমাদের মহল্লার মাদ্রাসা। সেই হিসেবে যদি মহব্বত করে আপনারা দেন আপনাদের সামনে, তো আলহামদুলিল্লাহ আমরা সেটাকে সাদরে গ্রহণ করব, কিন্তু আপনার সাথে কোনো গণ্ডগোল করব না। আমার কোনো ছাত্র কোনো উস্তাদ যাবে না, যাই আপনি এই মহল্লার মানুষ আপনার দিতে হবে, ইনশাল্লাহ এরকম করবে না, খুশিতে দিলে ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। কারণ আমাদের বাদশার একই উদ্দেশ্য, সেটা হল আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি কোনো ব্যক্তিকে অসন্তুষ্ট করে, এই যেন গরু হাট লাগাইছে, তাই না? যে যে কোনো মানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, পারে না, কিন্তু মস্তার পাঠিয়ে দিয়া মাইরা ধরে তাদেরকে গরু এমক একখানে নিয়ে যাওয়া যে এখানে একটা লোকই যাবে না। তো এই বিচারাদের পুরো বছর একটা আশা ভরসা থাকে না, এই যে কালকে বৃষ্টি হইতেছে, আমি আল্লাহর উপর অনেক দোয়া করতেছি, কারণ আমরা তো অনেক আছে হাসতেছে, হ্যাঁ গরুর দাম কমে যাবে গরুর দাম, কিন্তু সে তো পুরো একটা বছর লালন পালন করছে। ওই দিন আমি আসতেছিলাম ফরিদপুরের দিকে, গেছিলাম প্রোগ্রামে বল মানে, তো ওই একটা লোক কয়েকটা গাড়ি দেখছি আমি, তো মানুষগুলো দুইটা গরুর মাঝে দাঁড়ান, সমস্ত শরীরটা পেশা পায়খানায় গরুর, তার কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তার অর্থ সে ওই রাজশাহী যশোর থেকে যদি দাঁড়াইছে, গরুও দাঁড়ানো, সেও কি গরুর মাঝে দাঁড়ানো, এরকম কষ্ট খুঁজে এই গরুটা এখানে আমাদের জন্য নিয়ে আসছে। তো তার দুটো পয়সা পাক, এই নিয়ত থাকা ভালো না ও বাস কান্তি কান্তি যাক, এটা নিয়ত থাকা ভালো? আপনি তো খরচ করবেন, সব পাবেন, দুই পয়সা বেশি খরচ করেন সব পাবেন, ও তো এই দুই পয়সা নিয়ে ওর ফ্যামিলি চালাবে, বিভিন্ন ব্যবসা চালাবে, পুরো বছর একটা আশা ভরসা থাকে, কথা বলেন নাই? এই জন্য কম টাকায় ঠগাইয়া কেনার চিন্তা করবেন না, হ্যাঁ ন্যায্য মূল্য দিয়ে কেনা ঠিক আছে, কিন্তু আরে বৃষ্টি হয়েছে ভালো হয়েছে, এই বৃষ্টি হইলেই ভালো, দেখি তাহলে গরু ছেড়ে দিবে সব, যা ফিরি ফিরি কিনে নিয়ে এসে ভালো নাউজুবিল্লাহ আমি জানি, এরকম চিন্তা ভিকারও করবেন। আল্লাহ যেন সব কিছু ভালো রাখেন, মৌসুম ভালো রাখেন, আল্লাহ তালা সব ভালো রাখেন, বুঝে আসছে না? এইভাবে সবাই নিয়ত করবেন, নিয়ত গুণে বরকত, মনে আছে না? নিয়ত গুণে বরকত। আপনি যদি একজন মানুষের কল্যাণে নিয়ত করেন, আল্লাহ পাক আপনার কল্যাণ ফয়সালা করবে, আর খারাপের নিয়ত করেন তাহলে আপনারও খারাপের ফয়সালা হয়ে যাবে। তো আমরা আমার ভালো চাই না খারাপ চাই? আচ্ছা অন্যের কি চাবো? ভালো চাবো, পারবো না ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে তো বিদান করেন। যখন হ্যাঁ বলেন আপনারা কয়টায় পড়বেন নামাজ? হ্যাঁ আমি ভাই কি বলে? হ্যাঁ পাবলিকে যা বলে, পাবলিক তো সব পাবলিকের কথা জিজ্ঞেস করে এটা বলে পাবলিক কয়টায়? সাতটা সাড়ে সাতটা দুই কথা আসছে। ইকবাল বলছে সাড়ে সাতটা, ইকবাল সাহ ইকবাল সাহ সে বলছে সাড়ে সাতটায়, ফারুক সাহেব কি বলে? হ্যাঁ কয়টায়? সাতটায়। মোতাহলি সাহ, মোতাহলি সাহ ওই আঙ্গুল দেখা যাচ্ছে না দেখ, সাতটা সাতটা। আবু উবর সাহ কি বলেন? নামাজ এখানে করবেন না শিবে বল এখানে ইনশাআল্লাহ। আটটা হলে ভালো হয়, সাতটা হলে ভালো হয়, এখন সভাপতি সাহেব বলেন সাতটা ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে একটাই জামাত হবে, সাতটায় হবে। আমাদের হযরত মাওলানা ইউনূস শব্দ আমার দরকার হোম ইনশাআল্লাহ বয়ানও করবেন নামাজও করবেন ঠিক পৌনে সাতটায় উনি ইনশাআল্লাহ এখানে বসবেন, বয়ান শুরু করবেন 15 মিনিট, আর ঠিক সাতটায় জামাত করা যাবে ঠিক আছে। কারণ এই ঈদের নামাজে খুতবা আগে না পরে? খুতবা কোন বলে আগে? জুমার নামাজে খুতবা আর ঈদের নামাজে খুতবা পরে, এই জন্য খুতবা আছে পরে দোয়া মোনাজাত করে বাড়িতে বাড়িতে দেখা যাবে সাড়ে আটটা সাড়ে সাতটা পরে আটটা হয়ে গেছে ইনশাআল্লাহ দয়া কোরবানি করতে পারবেন। তো এই মসজিদে ইনশাআল্লাহ ঈদুল আজহার জামাত কয়টায় হবে? সাতটায়। বয়ান শুরু হবে 17:45 ঠিক আছে। বাস যারা এখানে নামাজ পড়তে ইচ্ছুক জামাত হবে কয়টা? একটা। বাস দ্বিতীয় জামাতের অপেক্ষায় কেউ থাকেন না, হবে না ইনশাআল্লাহ। ভাই একটা মানুষ অনেক দিন ধরে থাকে আমাদের শানবার বাসায় যেখানে, বেচারা অনেক দিন ধরে এখানে, ইন্তেকাল হয়ে গেছে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। আরো অনেকে ইন্তেকাল হয়ে গেছে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ সলাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিইল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকাল আদ-দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আফসাল গায়াত মিন জামিইল খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় মাওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমান, আসমানি বালা জমিনের বালার থেকে হেফাজত ফরমান। আল্লাহ ঈদের সময় আল্লাহ সর্ব ধরনের মৌসুমকে আপনি মেহরবানি করে ভালো রাখেন। আল্লাহ যে সমস্ত ভাইরা দূর দূরান্ত থেকে আল্লাহ গরু নিয়ে আসছে, তাদের গরুকে সুন্দরভাবে তারা বিক্রি করতে পারে, তাদের আশা অনুপাত তারা লাভবান হতে পারে, আল্লাহ এরকম আপনি মেহরবানি করে পরিবেশ তৈরি করে দেন। আল্লাহ এরকম আপনি পরিবেশ তৈরি করে দেন। আল্লাহ আমরা যারা কোরবানি করার ইচ্ছা করছি আমরাও সুন্দরভাবে আমাদের বাজেটের মধ্যে সুন্দর জানোয়ার পাওয়া যায় আপনার রাস্তায় কোরবানি করার জন্য, আল্লাহ এরকম আমাদের সকলকে আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বিশেষভাবে শানবার ভাষায় যে বৃদ্ধ মানুষটা থাকতো, আল্লাহ তার নাম তো আমি জানি না, আল্লাহ তাকে আপনি ভেলা হিসাব মাগফিরাত করে দেন, তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তার আত্মীয় স্বজন কারা আছে জানি না, আল্লাহ তাদেরকে আপনি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ মেহরবানি করে সর্ব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে আমাদের দেশকে আপনি হেফাজত ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।